প্রিয় নবী রাগ মনে কেন হব না আনন্দিত, মুচকি হাসে বসন্ত চারিদিকে নূর নূর।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইহি ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় স্টাইম ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাদানী চ্যানেল বাংলার নিয়মিত অনুষ্ঠান প্রিয় নবীর কথার ধরন নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই মুহূর্তে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। প্রিয় স্থানীয় ভাইরা, আমরা প্রত্যেকবার একটি নতুন বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি, আর আমাদের আজকের বিষয় হচ্ছে নূরানি বক্কের প্রতি লাখো সালাম। হ্যাঁ স্থানীয় ভাইয়েরা, নূরানি বক্কের প্রতি লাখো সালাম। আসুন আলোচনা শ্রবণ করার পূর্বে আমরা প্রথমে দরুদ শরীফের ফজিলত সম্পর্কে শুনে নিই। দরুদ শরীফের অগণিত অগণিত ফজিলত রয়েছে। আল্লাহ পাকের সর্বশেষ নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সারা দিনে আমার উপর 50 বার দরুদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফাহ করব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় সাহেবেরা, কেমন সৌভাগ্যবান সেই ব্যক্তি যার সাথে প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাফাহ করবেন। আসুন আমরাও পাঠ করে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের সর্বশেষ নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি অনন্য মর্যাদা, অনন্য ফজিলত এটাও যে তার বক্কা মুবারক চারবার বিদীর্ণ করা হয়েছে। আল্লাহ আকবার। অর্থাৎ হযরত সৈয়দনা জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসালাম নূরানি বক্কা মুবারককে চারবার বিদীর্ণ করেছেন, এবং বক্কা মুবারক থেকে কলব মুবারক বের করে নূরানি থালির মধ্যে রেখে জমজমের পানি দ্বারা দ্রুত করে আবার তাতে হিকমত প্রজ্ঞা এবং নূর দ্বারা পূর্ণ করে দিলেন, এবং সেটা যেখান থেকে নিয়েছেন আবার সেখানে পুনরায় রেখে দিয়েছেন। প্রথমবার যখন বক্ক বিদীর্ণ হয়, হযরত সাইয়্যিদুনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদের সাথে মাঠের মধ্যেই ছিলেন। তখন হযরত জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসাল্লাম তখন তুষ্টি পানলেন, এবং তিনি নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে তাকে জমিনের মধ্যে শয়ন করালেন, এবং তারপর বক্ক বিদীর্ণ করলেন। বক্ক বিদীর্ণ করে সেখান থেকে দিল অন্তর সেখান থেকে বের করলেন। বের করে ওই অন্তরের মধ্যে জমাট বাঁধা একটা অংশ, রক্তমাখা একটা অংশ সেটা ফেলে দিয়েছেন, এবং সেটা ফেলে দেওয়ার পর জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসালাম ওই পবিত্র পুত পবিত্র কলব মোবারককে স্বর্ণের থালির মধ্যে নিলেন, এবং জমজম শরীফের পানি দ্বারা দ্রুত করলেন, এবং এভাবে দ্রুত করার পর এটার মধ্যে এমন দৃশ্য তিনি দেখতে পেলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পুত পবিত্র কলবটা এরকম ছিল, যেটা জমজম শরীফের পানি দ্বারা দ্রুত করার পর আবার এখানে হেকমত এবং নূর দ্বারা পরিপূর্ণ করে দিলেন, এবং যেখান থেকে নিয়েছেন সেখানে আবার রেখে দেওয়া হয়েছে। এবং এই দৃশ্যটা দেখে বাচ্চারা তাড়াতাড়ি গিয়ে মা হালিমাতুস সাদিয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমাতা মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গিয়ে সংবাদটা দিলেন। তখন দেওয়ার পর তিনি খুব দ্রুত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে পৌঁছলেন, এবং জিজ্ঞাসা করলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন লাগছে, কারণ তিনি শুনেছেন অনেকে বাচ্চারা এটা বলেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাআযাল্লাহ কতল করা হয়েছে, তাকে শহীদ করা হয়েছে। অপর রাওয়ায়েতের মধ্যে রয়েছে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সহ অসংখ্য লোকজন সহ প্রিয় নবীর কাছে তশরিফ আনলেন, এবং হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে বেটা বৎস, যে কী হয়েছে? এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেহারা মুবারকের রং পরিবর্তন হয়ে গিয়েছে, হযরত সাইয়েদনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্কার উপর যে সেলাই ছিল, সেলাই করা দেওয়া হয়েছে, ওই সেলাইয়ের দাগ চিহ্নটা পরিলক্ষিত হচ্ছে। আল্লাহু আকবার। এখানে একটি বিষয় হচ্ছে, সাধারণত কোনো ব্যক্তিকে যখন ওপেন হার্ট সার্জারি করা হয় তখন ওই রোগীর সাথে সাথে কথা বলতে পারে না, তখন সুস্থতে একটু সময় লাগে, তাকে ব্যাটাসে রাখা হয়। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদীর্ণ করার পর তিনি ওই অবস্থায় ছিলেন এবং স্বাভাবিক অবস্থায় ছিলেন, কথা বলছিলেন, কিন্তু শুধুমাত্র বক্ষের মধ্যে যে সেলাই করা হয়েছে বক্ষ মুবারক, ওইখানে সেলাই একটু চিহ্ন রয়েছে শুধুমাত্র, আর কিছু নয়। আল্লামা সৈয়দ আহমদ সাইয়েদ কাজেমী রহমতুল্লাহ তাআলা আলাই তিনি বর্ণনা করেন যে এই হাদিসে মোবারকা থেকে বোঝা গেল যে শক্কে সদর অর্থাৎ বক্ষ, পবিত্র বক্ষ বিদীর্ণ যে সম্পর্কটা হয়েছে এটা রুহানিভাবে এটা হয় না, এটা বরং স্বপ্নের মাধ্যমে হয়, এটা বাস্তবিকভাবে হয়েছে। এবং স্বপ্নযুগে রুহানিভাবে বক্ষ বিদীর্ণ হওয়ার কোনো সুযোগ নেই, বরং এই শক্কে সদর বক্ষ বিদীর্ণটা এটা জিসমানিভাবে হাকিকিভাবে সশরীরে হয়েছে। কেননা বক্ষের মধ্যে, পবিত্র বক্ষের মধ্যে সুঁয়ের সেলাই করা যে নিশান, যে চিহ্ন, যেটা আলোক উজ্জ্বল, যেটা চমকাচ্ছে, যেখান থেকে নূর বের হচ্ছে, নূরের বিকিরণ হচ্ছে, এটা দৃষ্টিগোচর হয়েছিল। সুতরাং এ থেকে বোঝা যায় এটা স্বপ্নযুগে নয় বা রুহানিভাবে নয়, এটা সশরীরে বক্ষ বিদীর্ণ করা হয়েছে। আল্লাহ আকবার। দ্বিতীয়বার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয়বার যখন শক্কে সদর বক্ষ বিদীর্ণ হয় তখন তার বয়স ছিল মাত্র 10 বছর। মরুভূমির মধ্যে তিনি যাচ্ছিলেন, হঠাৎ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে দুইজন ব্যক্তি, হযরত জিব্রাইল এবং মিকাইল আলাইহিমাস সালাম, দুজনে তশরিফ আনলেন এবং একজন অপরজনকে জিজ্ঞাসা করলেন যে এ কিসে। অর্থাৎ একজন তো হাতের মিকাইল ইসলাম হযরত জিব্রাইল আলাইহিসসালামকে জিজ্ঞাসা করলেন এ কিসে, তখন দ্বিতীয়জন জবাব দিলেন যে হ্যাঁ, অর্থাৎ জিব্রাইল আলাইহি সালাম উত্তর দিলেন যে হ্যাঁ, ইনি হচ্ছেন সেই ব্যক্তি, তার আখিরি নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুজনেই যে আমাকে হাত ধরে শয়ন করালেন এবং আমার পেটকে বিদীর্ণ করলেন, অর্থাৎ পেট থেকে গলা কণ্ঠনালি পর্যন্ত বক্ষ বিদীর্ণ করেন। জিব্রাইল আলাইহি সালাম সোনার একটি থালি নিয়ে আসলেন এবং তাতে পানি রাখলেন, ওই পানিগুলো ছিল জমজমের। আমি দেখছি যে আমার বক্ষ বিদীর্ণ করার পর আমার সামান্য ব্যথাও অনুভূত হচ্ছিল না, তো বক্ষ বিদীর্ণ করার পরও কোনো ব্যথা আমার মধ্যে অনুভূত হয় নাই। এখন ওই ফেরেশতা বলতে লাগলো যে তার দিল, তার অন্তরটাকে এখান থেকে নিয়ে নাও। এরপর তা থেকে হিংসা এবং হাসত, বিদ্বেষকে বের করে দাও, অর্থাৎ গুলা নিয়ে ফেলো, এখান থেকে পৃথক করে ফেলো। অর্থাৎ আমার অন্তর থেকে এই অংশগুলা নিয়ে নেওয়া হয়েছে। আর তা থেকে রক্তপিণ্ড, রক্তের একটা রক্তপিণ্ড জমা একটা অংশ এখান থেকে বের করে ফেলে দেওয়া হয়েছে। অতঃপর ফেরেশতা বলতে লাগলো যে তার অন্তরের মধ্যে মহাব্বত, ভালোবাসা, দয়া দ্বারা পরিপূর্ণ করে দাও। তখন দ্বিতীয় ফেরেশতা আমার অন্তরের মধ্যে রূপার মতো একটা জিনিস প্রতিস্থাপন করলেন। প্রতিস্থাপন করার পর এরপর আমার পায়ের আঙ্গুল মুবারক একটু নাড়া দিয়ে বললেন যে আপনি তশরিফ নিয়ে যান। যখন আমি ওইখান থেকে পুনরায় ফিরে আসলাম তখন আমার অন্তরের মধ্যে ওই মহাব্বত এবং ভালোবাসা, শ্রদ্ধাবোধ এগুলো বৃদ্ধি পেতে লাগলো। এটাই হচ্ছে বক্ষ বিদীর্ণ, অর্থাৎ আল্লাহ পাকের প্রিয় হাবিব হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরের মধ্যে যে মহাব্বত, শফকত, ভালোবাসা যখন বৃদ্ধি করে দেওয়া হয়েছে তখন সেটা তার মধ্যে এটা বৃদ্ধি পেতে লাগলো। এবং আল্লাহ পাকের পক্ষ থেকে যে প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মহাব্বত, শফকত, ভালোবাসা, বিনয়, নম্রতা প্রদান করা হয়েছে সেটা বাস্তবিকভাবে সেটার প্রমাণ পরিলক্ষিত হচ্ছিল। এবং এটার বড়দের প্রতি সম্মান করা এবং ছোটোদেরকে স্নেহ করার সেই মন মানসিকতা এবং শ্রদ্ধাবোধ বৃদ্ধি পেতে লাগলো এবং সেটা পরিলক্ষিত হতে লাগলো। তৃতীয়বার যখন বক্ষ বিদীর্ণ হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটা মাসে গারে হারামাইন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সহ তাকে নিয়ে যে ইতিকাফ করার জন্য নিয়ত করলেন, ইত্তেবৎসরে যে রমজানের মাস চলে আসলো, ইতিমধ্যে এক রাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গত থেকে এখান থেকে বের হলেন, তখন একটা আওয়াজ শুনতে পেল যে আসসালামু আলাইকা, এরকম একটা আওয়াজ শুনল। তখন তিনি হয়তো এটা চিন্তা করতে লাগলেন যে হয়তো কোনো জিনের আওয়াজ। তিনি খুব দ্রুত সেখান থেকে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার নিকট চলে আসলেন এবং চাদর জড়িয়ে দেওয়ার জন্য বললেন এবং জিজ্ঞাসা করলেন যে এখন তখন তিনি চাদর জড়িয়ে দিয়ে জিজ্ঞাসা করলেন যে হে ইবনে আবদুল্লাহ, কি হয়েছে? তখন তিনি বললেন যে আসসালামু আলাইকা বলে এরকম একটা আওয়াজ আমার কানে পৌঁছল, যে আমি চিন্তা করলাম হয়তো কোনো জিন্নাত হয়তো আমাকে এভাবে সালাম দিচ্ছে। উম্মুল মুমিনীন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আরজ করলেন যে হে ইবনে আবদুল্লাহ, আপনার জন্য সুসংবাদ, সালাম তো ভালো জিনিস, সালাম আদান প্রদান করা। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকবার যখন বাইরে তশরিফ পানলেন, তখন দেখলেন জিব্রাইল আমিন আলাইহিস সালাম সূর্য তত সূর্যসহ রোদের মধ্যে তৎ রোদের মতো তিনি দাঁড়িয়েছিলেন। সূর্যসহ মানে অর্থাৎ রোদের তাপ যখন পড়ছিল রোদের মধ্যে তিনি দাঁড়িয়েছিলেন, তখন রোদ বিদ্যমান ছিল এরকম অবস্থা। তখন তিনি আরেকবার তার বাহু ধরে তাকে বসালেন এবং দ্বিতীয়জন অর্থাৎ এর আগে তিনি দেখলেন যে হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের একটা বাহু পূর্ব দিকে আর একটা বাহু হচ্ছে পশ্চিম দিকে, এটাকে এভাবে আবৃত করে রেখেছে। জিব্রাইল আলাইহিস সালাম ওই অবস্থায় রোদের মধ্যে তিনি রোদ থাকা বিদ্যমান থাকা অবস্থায় তিনি দাঁড়িয়েছিলেন এবং তার একটি ডানা বাহু পূর্ব দিকে আর একটি পশ্চিম দিকে এবং এই দুইটা বাহু পুরো সব কিছুকে আবৃত করে রেখেছে। এরপর জিব্রাইল আমিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথাবার্তা বললেন, এরপর দ্বিতীয়বার আবার সাক্ষাৎ করলেন এবং ওয়াদা করলেন, ওয়াদা নিয়ে তাড়াতাড়ি চলে গেলেন। এখন হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম যে বললেন যে ওই দিন মানে ওই জায়গায় পৌঁছবেন, অর্থাৎ ওয়াদা নিয়েছিলেন যে অমুক দিন অমুক জায়গায় আপনি এখানে চলে আসবেন, তখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আসতে একটু ওনার লেট হলো। যখন তিনি পুনরায় আসলেন তখন ইচ্ছা পোষণ করলেন, হঠাৎ দেখলেন জিব্রাইল এবং মিকাইল আলাইহিমাস সালাম উপস্থিত আর তারা দুজনেই আসমানের নিকটবর্তী ছিলেন। মিকাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আসমান এবং জমিনের মধ্যখানে ছিলেন, অথচ জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম নিচে তিনি অবতরণ করলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো করে শয়ন করালেন, অতঃপর পবিত্র বক্ষ মোবারক বিদীর্ণ করলেন এবং বিদীর্ণ করে সে পবিত্র অন্তরের মধ্যে হিকমত মহাব্বত শফকত সেগুলো পরিপূর্ণ করে দিলেন এবং বক্ষ মোবারক বের করে সেটাকে ভালো করে একটা স্বর্ণের তালির মধ্যে রাখলেন এবং জমজমের পানি দ্বারা ধুত করলেন, অতঃপর তা পুনরায় ওই জায়গার মধ্যে রেখে দিলেন আর তার যে আঘাত ছিল এটা বক্ষ বিদীর্ণের জন্য যে অংশটা দুই টুকরো হয়ে গিয়েছিল সেটাকে আবার ভালো করে লাগিয়ে দিলেন এবং জখমটা আঘাতটা ভালো করে মুছে দিলেন। এরপর জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার পিঠটাকে ভালো করে একটু মেসেজ করে দিলেন, লাগিয়ে দিলেন ভালো করে, পিঠের মধ্যে হাত পরশ ভালো করে হাতের পরশ বুলিয়ে দিলেন। এরপর মোহরে নবুয়ত যেটা আছে, মোহরে নবুয়ত ভালো করে পিঠের মধ্যে ভালো করে লাগিয়ে দিলেন মোহরে নবুয়ত। এমনকি তার উপর তার প্রভাবটা তার অন্তরের মধ্যে ওটা অনুভূত হচ্ছে যে মোহরে নবুয়ত অর্থাৎ নবীদের নবী হওয়াটার, ইনি যে রসুল বা নবী, এটার একটা মোহর, সিল মোহর আল্লাহ পাকের পক্ষ থেকে তাদেরকে প্রদান করা হয়। তিনি যে নবী, সেই মোহরটা তার পিঠ মুবারকের মধ্যে লাগিয়ে দেওয়া হলো এবং সেটার অনুভূতিটা প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অন্তরের মধ্যে এটা অনুভূত হচ্ছে। এরপর সূরা আলাক এর প্রথম পাঁচ আয়াত পাঠ করার জন্য বললেন। এমনকি তারা তার খিদমতের মধ্যে সালাম পেশ করলেন। এরপর যখন উম্মুল হুযরাত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট যখন পৌঁছলেন, তখন তিনিও আরজ করলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। দেখুন এখানে কিন্তু মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা এখনো বলেন নাই কিছু, যে মাত্র তিনি ঘরে পৌঁছলেন তখনই মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে দেখে বলতে লাগলেন যে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। যেন আমরাও আশেকরা বলে থাকি সালাত ও সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, কারণ এটার শিক্ষা তো স্বয়ং উম্মুল উম্মাহাতুল মুমিনীন রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না এরাই দিয়েছেন আমাদেরকে, কারণ আমরাও সেখান থেকে শিখে আসছি, যেন আমরাও দিয়ে থাকি সালাত ও সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। চতুর্থবার যখন বক্ষ বিদীর্ণ করা হয় মেরাজ রাতে, যখন হাতিমে কাবা মধ্যে যখন আরাম করছিলেন, তখন তিনজন ফেরেশতা উপস্থিত হলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠিয়ে জমজমকূপের পাশেই নিয়ে গেলেন এবং ওই তিনজনের মধ্যে একজন জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার গলার সাথে মিলালেন, তাকে তার সাথে কোলাকুলি করলেন এবং হযরত জিব্রাইল আলাইহিস সালাম, তাদের মধ্যে একজন হচ্ছে হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গলা মুবারক, শরীরের কণ্ঠনালী মুবারক থেকে এবং পেট মুবারক পর্যন্ত তিনি বিদীর্ণ করলেন। বিদীর্ণ করার পর ওই মুবারক অন্তরটা বের করে সেখান তা স্মরণের থালির মধ্যে নিলেন এবং জমজম শরীফের পানি দ্বারা ভালো করে জুত করলেন এবং তার মধ্যে ইলম হিকমত প্রজ্ঞা দ্বারা পরিপূর্ণ করলেন এবং ওই সিনা মুবারককে যেখান থেকে নিয়েছেন আবার সেইখানে আবার প্রতিস্থাপন করে দিলেন। প্রিয় স্নায় ভাইয়েরা মাদানা চ্যানেল দর্শক শ্রোতা, বক্ষ বিদীর্ণ করার হিকমত কী ছিল আসুন আমরা সে সম্পর্কে জেনে নিই। আল্লাহ পাক পবিত্র কুরআনের মধ্যে ইশাদ করেছেন, আলাম নাশরাহ লাকা সদরাক, বা আমি আপনার জন্য কি আপনার বক্ষকে প্রশস্ত করিনি। হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ারহান নাইমি রহমতুল্লাহ তাআলা আলাই এই আয়াতের ব্যাখ্যায় বলেন, সিনা বক্ষকে প্রশস্ত করা অর্থাৎ মুরাদ এদের অর্থ হচ্ছে যে সিনা চাক অর্থাৎ বক্ষ বিদীর্ণ করা বা বক্ষকে প্রসারিত করা। যদি প্রথম অর্থ হয় তা সিনা চাক বিদীর্ণ করা উদ্দেশ্যে এটা যদি হয় তাহলে মনে রাখতে হবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বক্ষ মুবারক তিন বা চারবার বিদীর্ণ করা, কলাপ মুবারককে বিদীর্ণ করে দ্রুত করা হয়েছে। প্রথমত বিবি হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন ছিলেন তখন প্রথমত ওই সময় বক্ষ বিদীর্ণ করা হয়েছে এবং এটা হচ্ছে শুরু এবং জওয়ানি অর্থাৎ যখন যুবক যখন উপনীত হচ্ছেন তখন করা হয়েছে গাফলাত অর্থাৎ উদাসীনতাকে তাকে মুক্তি দেওয়ার জন্য এবং যখন নবুয়াতের নবুয়াত প্রকাশের যখন সময় হয়েছে তখন আবার বক্ষ বিদীর্ণ করা হয়েছে যাতে করে আল্লাহ পাকের পক্ষ থেকে এই নবুয়ত এবং রিসালতের দায়িত্ব পালন করতে গিয়ে যত কষ্ট অনুভব হবে সেগুলোকে সহ্য করার ক্ষমতা যাতে থাকেন সেজন্য বক্কা বিদীর্ণ করা হয়। এরপর মেরাজের রাতে যখন বক্কা বিদীর্ণ করা হয়, এর হিকমত হচ্ছে এটা, যখন আল্লাহ পাকের দিদার লাভ করবেন, যখন কপালের চোখে আল্লাহ পাকের দিদার লাভ করবেন, আল্লাহ পাককে দেখবেন, যখন মিলিত হবেন, যখন দিদার লাভ করবেন, সেটার রোশনি সহ্য করার জন্য ওই সময় বক্ষকে বিদীর্ণ করা হয়। এবং সেখানে স্বর্ণের থালি ব্যবহার করার কারণ কী? স্বর্ণ বুখারি ইমাম বদরুদ্দিন মোহাম্মদ বিন আহমদ আইনি রহমতুল্লাহ তাআলা আলাই তিনি বক্ষ বিদীর্ণ করার ব্যাপারে যে কলব বিদীর্ণ করার ক্ষেত্রে যে কলব মোবারক স্বর্ণের থালির মধ্যে দ্রুত করার ব্যাপারে তিনি এভাবে বলেন, এটির মধ্যে হেকমত কী? এর হেকমত বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, স্বর্ণ সমস্ত ধাতব যে পদার্থ রয়েছে এগুলোর মধ্যে সবচেয়ে উচ্চ মর্যাদার, এই জন্য কলব মোবারক হচ্ছে সমস্ত সৃষ্টির মধ্যে প্রিয়নবীর কলব মোবারক হচ্ছে মর্যাদাবান, সেজন্য ওই মর্যাদাবান কলবকে মর্যাদাবান পদার্থের মধ্যে রেখেই ভালো করে দ্রুত করা হয়েছে। স্বর্ণের মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য থাকে যা অন্য কোনো ধাতুর মধ্যে থাকে না, আর কলব মোবারকের মধ্যে কয়েক নুরানি কলবের মধ্যে এমন বৈশিষ্ট্য রয়েছে যেগুলো অন্য কোনো কলবের মধ্যে, অন্য কোনো সৃষ্টির কলবের মধ্যে সেটা থাকে না, সেজন্য এই কলব মোবারককে স্বর্ণের থালির মধ্যে রেখেই দ্রুত করা হয়েছে। স্বর্ণের ওজনটা অন্যান্য যত ধাতব বস্তু রয়েছে, পদার্থ রয়েছে, সেগুলোর মধ্যে সবচেয়ে বেশি ওজনের মধ্যে সবচেয়ে বেশি ভারী, আর নুরানি কলব মোবারক অন্যান্য কলবের ক্ষেত্রে সবচেয়ে বেশি মর্যাদাবান, হেকমত এবং প্রজ্ঞা দ্বারা পরিপূর্ণ ছিল, হতো পবিত্র ছিল, এবং মোহরে নবুয়াত এবং নবীদের ওই কলব মোবারকের মধ্যে অন্যান্য নবীকে হিকমত দিয়েছেন একটা একটা করে, কিন্তু আর আমার নবীকে হিকমত দিয়েছেন সমস্ত নবীর হিকমতগুলো আমার নবীকে একসাথে প্রদান করা হয়েছে, এজন্য ওই পথপবিত্র কলবকে ওই স্বর্ণের তালির মধ্যে রেখেই দ্রুত করা হয়েছে। আর ওই কলব মোবারকের মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য ছিল, যেমন হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রথমবার যখন বক্ক যখন বিদীর্ণ করলেন এবং বিদীর্ণ করার পর যখন জমজম শরীফের পানিতে যখন দ্রুত করতে লাগলেন, তখন দ্রুত করার ক্ষেত্রে তিনি এভাবেই বলতে লাগলেন যে পবিত্র কলব মোবারকের মধ্যে দুটি চোখ রয়েছে যে চোখ দ্বারা দেখে এবং দুটি কান রয়েছে যেগুলো দ্বারা শ্রবণ করে। আল্লাহ আকবর। প্রিয় স্নেহের মাধানের দর্শক শ্রোতা, দেখুন আমাদের চোখ দুইটি, কান দুইটি, কিন্তু আমার নবীর চোখ মোবারক কলমের মধ্যে দুইটা চোখ মোবারক রয়েছে যেগুলো দ্বারা দেখে এবং দুইটা কান মোবারক রয়েছে যেগুলো দ্বারা শ্রবণ করে থাকেন। এবং শক্কে সদর বক্ক বিদীর্ণ করার পরও আমার নবী ওই অবস্থায় জীবিত ছিলেন। যেমনি সাধারণত মানুষের যখন বক্ক যখন বিপন্ন হার সাজা যখন করা হয় তখন তার প্রাণ হয়তো নাও থাকতে পারে, সেন্সের মধ্যে নাও থাকতে পারে, কারণ কোনো একটা অংশ নেওয়ার পর আবার যখন দেওয়া হয় তখন থাকে, কিন্তু কোনো ব্যক্তির এরকম ছিল হয় নাই যে তার উপরে হার সাজা করা হয়েছে, অন্তরটা কলবটা বের করা হয়েছে। যখন মানুষের কলব অন্তর যখন শরীর থেকে যখন রু যখন বের হয়ে যায় তখন সেই মানুষটা মারা যায়। আর আমার নবী হায়াতুন নবীর জন্য যখন প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বক্ষ থেকে যখন বক্ষ বিদীর্ণ করে যখন কলব মোবারক যখন বাইরে বের করা হয়েছে, থালির মধ্যে রাখা হয়েছে, তখনও আমার নবী জীবিত ছিলেন। এজন্য আমাদের নবী হায়াতুন নবী, যখন রু যখন জিসিম থেকে আলাদা হয়ে গিয়েছে, রু কলব যখন শরীর থেকে আলাদা হয়ে গিয়েছে, তখন নবী জীবিত ছিল। আর আজকে নূরানি রোজায় যখন শায়িত আছেন সেখানেও জীবিত আছেন, কারণ সেখানে তো কলব তো সাথেই রয়েছে, যখন আলাদা ছিল তখন তিনি মৃত হন নাই, আর যখন সাথে রয়েছে তখন কেন মৃত হবে? এজন্য আমাদের নবী হায়াতুন নবী। আল্লাহ আকবর। ফ্রিস্টাইম ভাইয়ের মাধ্যমে চ্যানেলের দর্শক শ্রোতা, দেখতে দেখতে শুনতে শুনতে আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মাধানি চ্যানেল বাংলা দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
প্রিয় নবীর আগমনে কেন হব না আনন্দিত, মুচকি হাসে বসন্ত চারিদিকে নূর নূর।